সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। রাসেল ভাই আদাব। আমি সুশান্ত বর্মন, সংযুক্ত আরব আমিরাত থেকে ভূত এফএমের রেগুলার ফ্যান ছিলাম, এখন ভূত ডট কমের একজন রেগুলার ফ্যান। আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। আমি একটি কোম্পানিতে বিল্ডিং রিসিপশনিস্টের কাজ করছি। এই বিল্ডিংটি ছয়তলা এবং 144টি অ্যাপার্টমেন্ট বিশিষ্ট। এই বিল্ডিংয়ে আমি এক বছর ধরে একই পদে কাজ করছি। আমি যখন প্রথম এসেছিলাম ওই সময় এই বিল্ডিংয়ে অ্যাপার্টমেন্ট ভাড়া দেওয়া শুরু হচ্ছিল এবং সেই সময় দ্বিতীয় তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত মাত্র 30টি রুম ভাড়া দেওয়া হয়েছিল। প্রথম তলায় কোনো রুম হয়নি। আমার কাজ ছিল কেউ অ্যাপার্টমেন্ট দেখতে আসলে তাকে অ্যাপার্টমেন্ট সম্পর্কে বোঝানো, কি কি সুবিধা পাবে, কত টাকা কিভাবে পরিশোধ করতে হবে, আর কোন ফ্লোরে সমস্যা হলে ইনসিডেন্ট রিপোর্ট তৈরি করে ম্যানেজমেন্টের কাছে মেল করতে হবে। আমার ওই সময় নাইট ডিউটি ছিল, বিল্ডিং নতুন চালু হয়েছে তাই লোকজনও বেশি নেই, শুধু বসে থেকে সময় পার করা। আমার ডিউটির প্রথম সপ্তাহ খুব ভালো কাটল। ঘটনা শুরু হল দ্বিতীয় সপ্তাহ থেকে। আমি রিসিপশনে বসে থেকে প্রথম ফ্লোরে অনেক হৈহুল্লোর এবং চিৎকারের শব্দ পেলাম। প্রথমে ভেবেছিলাম প্রথম ফ্লোর খালি বলে অন্য ফ্লোরের লোকেরা সেখানে আড্ডাবাজি করছে। আমি তাদেরকে বলতে যাচ্ছিলাম এভাবে শব্দ করা উচিত নয়, তাহলে অন্যরা বিরক্ত বোধ করবে। আমি প্রথম ফ্লোরে গিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দেখলাম, কিন্তু কাউকেই পেলাম না। অবাক করা বিষয় হল আমি একদিকে গেলে শব্দ অন্য প্রান্ত থেকে শুনতে পাই। কখনো কখনো এমন হয় আমি একটি রুম ওপেন করে রুমের মধ্যে প্রবেশ করতেই থাই গ্লাসের জানালা ধরাম করে খুলে যায়। এমন মনে হয় জানালা দিয়ে লাফ দিয়ে কেউ যেন নিচে পড়ে গেল, কিন্তু দ্রুত জানালার কাছে গিয়ে দেখি কেউ নেই। আর এমন মনে হতো আমার আশেপাশে কেউ ফিসফিস করে কথা বলছে। আমি প্যারানর্মাল বিষয়কে বিশ্বাস করতাম না তাই এত কিছু পাত্তাও দিতাম না। একদিন একজন মিশরি মেয়ে এসে অভিযোগ জানালো এই বিল্ডিংয়ে আফ্রিকানদের কোনো অনুমতি নেই, কিন্তু আমি রুম থেকে বের হয়ে দেখি একটি আফ্রিকান ছোট বাচ্চা আমাকে দেখে দৌড়ে সিঁড়ির দিকে চলে এসেছে। এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখেন না কেন? আমি তো অবাক, এখানে আফ্রিকান বাচ্চা আসবে কোত্থেকে? তারপরেও তাকে বললাম আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এই ঘটনার দুদিন পরে ষষ্ঠ তলার রুম নাম্বার 615 থেকে একজন ভদ্রলোক অভিযোগ করল রুম নাম্বার 613 প্রচুর ঝগড়াঝাটি চলছে, তাদের ঘুমোতে অসুবিধা হচ্ছে। আমি অভিযোগ শুনেই দ্রুত ওই রুমের দিকে যাই। লিফট থেকে বের হয়ে আমি অনেক শব্দ শুনছিলাম, কিন্তু রুমের কাছাকাছি যেতেই সমস্ত ঝগড়াঝাটি বন্ধ হয়ে গেল। ভেবেছি আমার আসার শব্দ শুনে চুপ হয়ে গিয়েছে। কলিং বেল বাজালাম, 4-5 মিনিট অপেক্ষা করে দেখলাম কেউ দরজা খুলছে না। আমার অনেক রাগ হল, নিচে আসলাম, ভাবছি ম্যানেজমেন্টের কাছে অভিযোগ জানাব। তখন কম্পিউটার চেক করছি রুমটি কার নামে আছে, কিন্তু অবাক করা বিষয় এই রুমে কেউ নেই, এটি একটি খালি রুম। আমি চাবি বক্সে গিয়ে দেখলাম এই রুমের চাবি বক্সেই আছে। নিশ্চিত হবার জন্য রুমটি খুলে চেক করার সিদ্ধান্ত নিলাম। চাবি নিয়ে রুমটি খুলতেই একটা প্রচণ্ড গরম বাতাস আমাকে ধাক্কা দিয়ে বের হয়ে গেল এবং কেমন যেন একটা আষ্টে গন্ধ নাকে লাগল। এই রুমটি 2BS রুম, একটু বড়। আমি সমস্ত রুম এদিক ওদিক দেখলাম, কিন্তু কোনো কিছুই পেলাম না। আমি লিফটে করে নিচে আসতে থাকি, ভাবছি এরকম ভুল কিভাবে হল, যিনি অভিযোগ করেছেন তিনি নিশ্চিত হয়েই অভিযোগ করেছেন। আমিও রুমের কাছাকাছি যাওয়ার আগ পর্যন্ত শব্দ শুনেছি। গ্রাউন্ড ফ্লোরে লিফট আসলো, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম অনেকটা সময় হয়ে গিয়েছে দরজা খুলছে না। ভাবলাম হয়তো কোনো সমস্যা হয়েছে, ভেতর থেকে চেষ্টা করছি দরজা খোলার, কিন্তু এমন সময় লিফটের ভেতরে লাইট বন্ধ হয়ে গেল। বুঝতে পারলাম বিদ্যুৎজনিত সমস্যার কারণে লিফটের দরজা খুলছে না। আমি একটু ভয় পাই, কারণ এর আগেও অন্য একটা বিল্ডিং এরকম সমস্যায় পড়েছিলাম। ওই সময় দুহাতে দুই দিকে লিফটের দরজাকে প্রেসার দিয়ে খুলে ফেলেছিলাম। তাই দরজা খোলার চেষ্টা করছি, কিছুতেই দরজা খুলতে পারছি না। এমন সময় বুঝতে পারলাম আমার ঘাড়ের ওপর কেউ নিঃশ্বাস ফেলছে। পেছনে ফিরে তাকানোর কোনো সাহস পাচ্ছি না, হাত পা অবশ হয়ে যাচ্ছে, পিঠের শিঁড় দাঁড়াবে, ঘাম নামছে। আমার কানে ফিস ফিস করে একটা শব্দ আসছে, এখনো স্পষ্ট মনে আছে। বারবার শুধুই এই শব্দটি আমি শুনতে পাচ্ছিলাম। শব্দটি তিনি বলেছেন, বাট আমি উচ্চারণ করছি না। কি করব বুঝতে পারছিলাম না। এমন মনে হচ্ছিল আমার আশেপাশে হাজার হাজার মানুষ ফিস ফিস করে শুধু এই শব্দটিই বলছে। এত বিশ্রী গন্ধ নাকে লাগছে যে এই গন্ধের কোনো বর্ণনা হয় না। এভাবে কতক্ষণ দাঁড়িয়েছিলাম আমার মনে নেই। হঠাৎ করেই লিফটের দরজা খুলে গেল। আমি বাইরে এসে ষষ্ঠ তলার ওই ভদ্রলোককে দেখলাম বসে আছে। তিনি আমার কাছে জানতে চাইলেন আমি এত ঘেমে গেছি কেন, মনে হচ্ছে গোসল করে ফেলেছি। তাকে বিষয়টি বুঝতে দিলাম না, বললাম কোনো শব্দ করবে না, আপনি আপনার রুমে যান। অনেকক্ষণ বসে ভাবতে লাগলাম এটা আমার সাথে কি হল, এটা কি আমার কোনো কল্পনা? কিন্তু কল্পনা এত স্পষ্ট হয় কিভাবে? আর আমি ওই শব্দটা ভাবতে লাগলাম, কোথায় যেন শুনেছি। ভাবতে ভাবতে হঠাৎ করে আমার মনে আসলো এই শব্দটি শুনেছি আফ্রিকাতে। 2020 সালে আফ্রিকার একটি ছোট দেশ বেনিনে ঘুরতে গিয়েছিলাম। ওই দেশের ভাষা ফ্রান্সিস। এর অর্থ যে শব্দটি আমি শুনেছিলাম, আমি তৃষ্ণার্ত। আমি শিওর হওয়ার জন্য গুগলে সার্চ দিলাম, দেখলাম এটি তাই। বিষয়টি ভাবতেই আমার গা শিউরে উঠল। তারপর থেকে এখন পর্যন্ত এই ঘটনা ঘটতেই চলেছে। জানালা দরজার থাই গ্লাস ভাঙা এটা সাধারণ ব্যাপার। এখানে এরকম অনেক ঘটনা আছে যা এক ইমেইলে বর্ণনা করা সম্ভব না। আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে চাকরিটা ছাড়ার ইচ্ছে থাকলেও ছাড়তে পারছি না। কিছুদিন আগে মেইন দরজার গ্লাস ভাঙার ভিডিওটা আপনাকে পাঠিয়েছি। সিসি ক্যামেরা চেক করেও তার কোনো যুক্তি বের করতে পারিনি। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। এবং আপনাকেও ধন্যবাদ, প্রবাস জীবনে শত ব্যস্ততার মাঝেও সময় বের করে আমাদের লিখেছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা নিন, ধন্যবাদ গ্রহণ করুন, আমরা কৃতজ্ঞতা জানাই। আপনারাও লিখুন আমাদের ইমেল অ্যাড্রেস russell@bhoot.com.bd অথবা russell.bhoot.com@gmail.com, যেখানে ইচ্ছে পাঠিয়ে দিন ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি সব সময় ভালো থাকেন ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনার ভূত এফএমটা শুনতে পারিনি, তখন আমার কাছে ফোন ছিল না। ফোন পাওয়ার পর আমি ভূত .com এর 5তম এপিসোড থেকে এখন পর্যন্ত শুনছি। আশা করছি আপনারা এভাবেই ভূত .com কে এগিয়ে নিয়ে যাবেন। আজকের ঘটনা মূলত আমার ওয়াইফকে নিয়ে। আমার বাসা রাজশাহী জেলার কোনো একটি গ্রামে। আমি কিছু সংগত কারণে পরিচয়টা গোপন করছি। কেন গোপন করছি আশা করি তা ঘটনা শুনলে বুঝতে পারবেন। আমার বয়স 18 বছর। আমি রাজশাহী পলিটেকনিকে প্রথম সেমিস্টারে পড়ি। আমার বাসা মূলত রাজশাহী জেলার কোনো এক থানার সর্বশেষ সীমানায়, আর আমার ওয়াইফের একই জেলায় আর এক থানায়। আমার বাসা থেকে তার বাসার দূরত্ব 5 কিলোমিটার। বেশি কথা না বলে চলুন ঘটনায় ফিরে যাই। আমার নাম নীলয় আর আমার ওয়াইফের নাম নীলা। এটা মূলত ছদ্মনাম, এটা খুব বেশি দিন আগের ঘটনা না, এটা এখন থেকে 8 মাস আগের ঘটনা। এখন আমার বিয়ের 4 মাস। এখন থেকে 8 মাস আগে আমার ওয়াইফকে কালো জাদু করা হয়। শুরু থেকে বলি, আমাদের রিলেশনের যখন এক বছর হয় তখন আমাকে একদিন নীলা বলে তার পেট আর বুকে খুব ব্যথা করছে। আমি এটা স্বাভাবিকভাবে নিয়ে বলি হয়তোবা পেট খারাপ হয়েছে, ওষুধ খেলে ভালো হয়ে যাবে। বলে রাখা ভালো, আমরা রিলেশনে থাকলে এই ব্যাপারটা আমাদের বাবা মারা জানতেন। তো আবারও ঘটনায় ফিরে যাই, নীলার পেটে আর বুকে এই ব্যথা, এটা আমি ও তার পরিবার খুব স্বাভাবিকভাবে নেই। কিন্তু 15 দিন পর তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। তো তাকে পাশের একটা গ্রামের হাসপাতালে ভর্তি করা হয়। আমি খবর পেয়ে হাসপাতালে গিয়ে জানতে পারি যে এই 15 দিনে কি কি হয়েছে। পরে নীলার মা আমাকে বলে সবার সাথে খারাপ ব্যবহার করে, সবসময় সারাদিন ঘরে বসে থাকে আর মাঝে মাঝে কাউকে চিনতে পারে না। এটাকে আমাদের গ্রামের ভাষায় বলে উপরা ওঠা। এটা হল 5 থেকে 10 মিনিট কোনো কিছু মনে থাকে না, আজব ব্যবহার করা, হাত পা ছোড়াছুড়ি করা, মাঝে মাঝে এরকম বলা যে আমাকে তোরা ছেড়ে দে, কেন ধরে রেখেছিস। তারপর 5 মিনিট গেলে সব স্বাভাবিক। তো আমি হাসপাতালে যাওয়ার পর দেখি উপরা উঠছে। তখন ভাগ্যক্রমে একটা বুড়ো মানুষ সেখানে থাকায় তিনি এক গ্লাস পানিতে দোয়া পড়ে দেন এবং তার গায়ে সেই পানি ছেটানো হয়। তার কিছুক্ষণ পর সে ভালো হয়ে যায়। ভালো হওয়ার পর আমাকে দেখে বলে, নিলয় তুমি কখন এলে, ওখানে দাঁড়িয়ে আছো কেন, বসো এখানে। আমি কৌতূহলী হয়ে নীলার মুখের দিকে তাকিয়ে আছি। আমি কোনো কথা না বলে বসলাম। তারপর তাকে স্যালাইন দেয়া হল। আমি রাতে বাসায় চলে আসি। তখনও আমার রিলেশনের ব্যাপারে ওদের বাসায় জানলেও আমার বাসায় কেউ জানত না। এভাবে 3 দিন যাওয়ার পর আমি বাড়িতে কিছু কাজ করছি। আপনি হয়তো শুনে থাকবেন রাজশাহীতে পানের চাষ হয়, আমাদের পানের বড় যাচ্ছে, আমি সেখানেই কাজ করছি। তখন নীলার মায়ের ফোন আসে। তিনি বলেন নীলার অবস্থা খুব খারাপ, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আমি কাজ না করেই সেখানে চলে যাই। সেখানে যাওয়ার পর দেখি সে অজ্ঞান হয়ে আছে, তাকে স্যালাইন আর অক্সিজেন দেয়া হচ্ছে। তো সেদিন রাতে আমি হাসপাতালের বারান্দায় রাত কাটাই। আম্মুকে বলেছিলাম আমি বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছি। তার এই অবস্থা দেখে পরদিন সন্ধ্যায় তাকে রাজশাহী নিয়ে আসা হয়। সন্ধ্যায় রাজশাহী নিয়ে আসার পর আমিও সাথে থাকি। ভালোবাসার মানুষদের এই অবস্থা দেখে কিছুতেই একা ছাড়তে মন চাইছিল না। এদিকে আমার বাড়িতে এখন পর্যন্ত কিছু জানে না। তো সেদিন রাতে আম্মু ফোন দেয় যে কোথায় আছি। আমি বলি এক বন্ধুর বাসায় আছি, আজ রাতেও বাড়ি যাব না। আম্মু আমার বন্ধুকে ফোন দিয়ে সব ঘটনা জানে। এই অবস্থায় সবকিছু জানার পরে আমাকে কিছু বলে না। রাজশাহীর একটি বেসরকারি হসপিটালে নিয়ে যাওয়ার পর অনেক টেস্ট আর রিপোর্ট হাতে পাই, অবাক হয়ে গেলাম। রিপোর্ট নর্মাল, কিন্তু আল্ট্রাসনোগ্রাফিতে দেখা যায় যে নীলার পেটের মধ্যে সাদা কি যেন আছে। ওর এমন অবস্থা কেন? মাথায় অনেক চিন্তা। নীলা হাসপাতালের বেডে ঘুমিয়ে আছে, হঠাৎ করে ঘুম ভাঙার পর আমার দিকে তাকিয়ে থাকে। ভালোবাসার মানুষের এই অবস্থা দেখে আমি চোখে পানি আটকে রাখতে পারি না। তারপর নীলা বলে, তুমি কাঁদছ কেন, আমার কিছু হবে না, তুমি কাঁদলে আমিও উইক হয়ে যাব। আমি চোখের পানি মুছে বলি, তোমার যেন কিছু না হয়, আল্লাহর কাছে আমি এটাই চাই। এই বলে আমি বাইরে চলে আসি। বিকেলে নীলাকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসার পর সন্ধ্যার সময় তার খালার বাড়িতে নিয়ে যাওয়া হয়। নীলার খালা বাড়ির কাছে এক কবিরাজ ছিল, তাকে ডেকে নিয়ে আসা হয় আর আমি আমার বাড়ি চলে যাই। তারপর তাকে রাত 8টায় কবিরাজ দেখেন এবং তিনি শুধু বলেন কালো জাদু করা হয়েছে। এর বেশি কিছু তিনি বলতে পারেননি। তারপর নীলাকে একটা তাবিজ আর পানি পড়া দেয়া হয়। তারপর সে ঘুমিয়ে যায়। আমি রাত 10টায় একবার গিয়ে তাকে দেখে আসি। পরদিন নীলাকে বাড়িতে নিয়ে আসা হয় আর আমি সেদিন সন্ধ্যায় নীলাকে নিয়ে এক নাম করা কবিরাজের কাছে যাই। সেই কবিরাজ নীলার হাতে আরবিতে লেখা কাগজ দেন আর কি যেন পড়েন। কিছুক্ষণ পর নীলার আবার উপরা ওঠে আর হাত পা ছোড়াছুড়ি করতে থাকে। একসময় কবিরাজ তার নিজের কাছে থাকা জিন দিয়ে জিন হাজির করার চেষ্টা করেন, কিন্তু জিনটা দূরেই ছিল, কাছে আসতে পারছিল না। কবিরাজ বলেন এখন থেকে 3 মাস আগে নীলারই গ্রামের একটা ছেলে নীলাকে পছন্দ করত আর ওই ছেলে নীলাকে প্রেমের প্রস্তাব দেয়। যেহেতু নীলা একজনকে ভালোবাসত তাই রাজি হয়নি। আর তারপর ওই ছেলে তার পরিবারকে দিয়ে নীলার বাড়িতে প্রস্তাব পাঠায়, কিন্তু তারাও রাজি হয়নি। ওই ছেলে রাগ করে এক কবিরাজের কাছে যায় এবং কালো জাদু করে। সে কোনোভাবে তাকে কোনো কিছু খাওয়ায় এবং তারপর নীলার শরীরে কালো জাদুর প্রভাব বিস্তার করে। তারপর কবিরাজ তার কথা শেষ করে নীলাকে একটা তাবিজ দেন এবং পানি পড়া দেন। তাবিজটা দেওয়ার পর আলহামদুলিল্লাহ নীলা ভালো হয়ে যায়। এর দুই মাস পর আমার আর নীলার বিয়ে হয়। এখন আমার বাড়িতে আমি পড়াশোনা করছি, নীলা তার বাড়িতে পড়াশোনা করছে। ঘটনা এখানেই শেষ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন এবং তারপরে তিনি শুধুমাত্র আমাকে জানিয়েছেন তার পূর্ণাঙ্গ ঠিকানা এবং ফোন নাম্বার। সেটা প্রকাশের জন্য নয়, আমি প্রকাশ করলাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ঘটনা পাঠানোর জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আপনাদের জন্য দোয়া থাকলো, শুভেচ্ছা থাকলো। ভালো থাকুন আপনারা, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ফাহিম মাসুদ, আমি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। আমার বাড়ি নারায়ণগঞ্জ সদর ব্যাপারী পাড়া। ঘটনাটি কোনো ব্যক্তিবর্গকে নিয়ে নয়, বরং মূর্তি নিয়ে। এটি একটি সত্য কাহিনী। ঘটনাটি প্রায় 43 বছর আগে নানির কাছ থেকে শুনেছি। তখনকার সময় নানা যান আমাদের গ্রামেরই একটি বড় স্কুলে, অর্থাৎ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ঘটনাটি অনেক আগের। গ্রামগঞ্জে বিদ্যুতের কোনো প্রচলন তখন ছিল না, বেশিরভাগ মানুষ কূপি হ্যারিকেন ব্যবহার করত। নানাজান স্কুল থেকে প্রায় সময় দেরি করে আসতেন, আর দেরি হয়ে গেলে সেখানে নামাজ আদায় করে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেন। এই জন্য তাঁর মেঝো ছেলে মানে আমার কাকা বিদেশ থেকে একটা টর্চ লাইট পাঠিয়েছিলেন, সেই টর্চ দিয়েই উনি পথ চলতেন। যেদিনের ঘটনা সেদিনও নানাজান একটু রাত করে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে রাস্তায় একটা পুরনো বটগাছ পড়ে। দিনের বেলায় জায়গাটায় বেশ কেমন যেন অন্ধকার, একটা জমাট বাঁধা পাক খাওয়া বাতাস। তখন গ্রামের মানুষ বলতে বেশি লোকজন ছিল না, দেখা যেত পুরো গ্রাম মিলে 200 মানুষ, সবাই সবাইকে চিনত। যাই হোক, নানাজান সেই বটগাছের কাছাকাছি আসার সময় হঠাৎ দুটো ছায়ামূর্তির মতো কিছু একটা দেখতে পান। অন্ধকারে তারা নড়াচড়া করছে, দেখে চমকে যান। আস্তে করে তিনি আলো ফেলে দেখার চেষ্টা করেন কাউকে দেখা যায় কিনা। আলো ফেলার খানিক আগেও সেখানে আওয়াজ হয়েছিল। আলো ফেলতে গিয়ে দেখলেন জায়গাটা ফাঁকা, তবে যেখানে আওয়াজ হয়েছিল সেখানে কিছু বটের শাখা নড়ছে। নানাজান জিজ্ঞেস করেন, এই জায়গায় কি কেউ আছেন? কোনো সাড়া মেলে না। এবার নানাজান একটু সাহস নিয়ে দোয়া পড়ে ফুঁ দিয়ে এগোতে থাকেন। বলে রাখা ভালো, নানাজান ছিলেন অনেক সাহসী। খানিকটা পথ যাওয়ার পর ওনার ভয় আস্তে আস্তে কেটে যেতে শুরু করে। এরপর আর খানিকটা পথ পেরোলেই বাড়ি। নানাজান দ্রুত পায়ে পথ চলতে থাকেন। হঠাৎ পেছনে কারো পায়ের আওয়াজ পাওয়া যায়, কে যেন পা হেঁচড়ে হেঁচড়ে হাঁটছে। নানাজান ঘুরে পেছন দিকে টর্চ মারলেন। একটা লোক আসছে দূর থেকে। নানাজান ডাক দিলেন, কে ভাই তুমি? কোনো উত্তর নেই। এদিকে নানাজানকে চমকে দিয়ে হঠাৎ সেই মূর্তিটা বাতাসের বেগে সামনে আসতে লাগল, যেন উড়ে উড়ে আসছে। এবার নানাজান ভীষণ ভয় পেয়ে দৌড় দিতে থাকেন। হঠাৎ খেয়াল করেন মূর্তিটার চোখ অন্ধকারেই ঝলমল করছে, অনেকটা চতুষ্পদ জানোয়ারের মতো। কিন্তু বলা বাহুল্য, সেই সময় ভাল্লুক বা ওই জাতীয় পশু যেমন তেমন করে পথেঘাটে উঠে আসত না। আর আশ্চর্যের বিষয় হল, সেই মূর্তিটা একজন স্বাভাবিক মানুষের আকৃতি নিয়ে সামনে অগ্রসর হচ্ছিল। নানাজান আর সহ্য করতে পারলেন না, অনেক জোরে দৌড় মারলেন। পেছনে ঘুরে দৌড় মেরে কিছু দূর যেতেই পিঠে কোনো কিছুর ছোঁয়া অনুভব করলেন। ধারালো কোনো কিছুর আঘাত। নানাজান চিৎকার করে আরো জোরে দৌড়াতে লাগলেন। এবার পেছন থেকে সেই মূর্তিটা এসে ধাক্কা দিয়ে নানাজানকে ফেলে দেয়। সেন্স হারানোর আগে নানাজানের শুধু এতটুকু মনে ছিল, পরদিন নানাজানকে পথের পাশের এক ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয়। নানাজানের পিঠে রক্ত মাখামাখি। সবাই মিলে ধরে বাসায় নিয়ে আসেন। আনার পর গ্রামের যিনি ডাক্তার ছিলেন তিনি নানাজানকে প্রাথমিক চিকিৎসা করান। ওনার পিঠে বড় বড় নখের ঘায়েল করা দাগ দেখা যায়। সেগুলো এত গভীর ছিল অনেকটা মাংস কেটে ভেতর পর্যন্ত দেখা যাচ্ছিল। নানাজানকে জরুরিভাবে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চার মাস পর কোনোভাবে একটু সুস্থ হয়ে ওঠেন। এর কয়েকদিন পরে নানাজান গ্রামের সবাইকে নিয়ে হুজুরকে নিয়ে সেই গাছটির কাছে গিয়ে দোয়া দরুদ পড়ে গাছটিকে আগুনে জ্বালিয়ে দেন। এরপর আর কোনো সমস্যা হয়নি। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
ভয়ের আরেক নাম ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। না, পরের আর কোনো ঘটনা না, এই ছিল আমাদের আজকের রবিবারের বিশেষ আয়োজন। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে আবারও আগামীতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।